বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের দেয়া তথ্য মোতাবেক 2017 সালের প্রথম 10 মাসে বাংলাদেশে গুম হয়েছে অন্তত 50 জন। সাম্প্রতিক সময়ে সাংবাদিক উৎপল দাস ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বের হাসান নিখোঁজ হন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সদ্য নিখোঁজ হওয়া সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে খুঁজে বের করার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এমন বাস্তবতায় আমাদের আজকের আলাপন বাংলাদেশের মানবাধিকার ও গুম। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, দুজনই বাংলাদেশ থেকে, আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট দিলরুবা শারমিন এবং বাংলাদেশের সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনারা দুজনকে শুনতে পাচ্ছেন? জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর শ্রোতা, আপনারা এরই মধ্যে জানেন, আপনারা চাইলেই আমাদের অনুষ্ঠানে মন্তব্য করতে পারেন, প্রশ্ন করতে পারেন, জেনে নিতে পারেন আমাদের অতিথিদের কাছ থেকে আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটি। সেক্ষেত্রে ফোন নম্বরটি একবার বলে দিই, 202-619-3062। আমরা প্রথমে যেতে চাই নাজমুল আশরাফ আপনার কাছে, একজন সিনিয়র সাংবাদিক, আপনি সম্পাদক হিসেবে কাজ করেছেন, অর্থাৎ টেলিভিশনে সিন হিসেবে কাজ করেছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানে, অভিজ্ঞ চোখ, সব মিলিয়ে বাংলাদেশের মানবাধিকারকে কিভাবে দেখছেন?
আসলে যদি আমরা একেবারে আক্ষরিক অর্থে মানে একাডেমিক সংজ্ঞার মধ্যে চিন্তা করি যে মানবাধিকার কি এবং সেটা কতটা লঙ্ঘিত হচ্ছে বা রক্ষিত হচ্ছে, এখন বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোতে কিন্তু মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে, অনুন্নত দেশে তো থাকবেই, আমাদের মতো উন্নয়নশীল দেশে তো অবশ্যই আছে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যেই অভিযোগগুলো নিয়ে বেশি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক হয় দেশে এবং বিদেশে, সেগুলো হচ্ছে রাজনীতি সংশ্লিষ্ট। আপনি দেখবেন যে পেশাদার অপরাধীদের হাতে যখন কারো মানবাধিকার লঙ্ঘন হয়, কারো জীবনহানি ঘটে, নানানভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো নিয়ে কিন্তু খুব বেশি তর্ক বিতর্ক আমরা শুনি না। কিন্তু রাজনৈতিক কারণে যদি ছোটখাটো কোনো ঘটনাও ঘটে, সেটার আলোচনাটা প্রতিক্রিয়াটা অনেক বেশি বড় হয়ে থাকে। বাংলাদেশে যদি আপনি গত 20-30 বছরের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করেন, তাহলে আপনি দেখবেন যখন যারা ক্ষমতাসীন থাকেন, যেই দলটি ক্ষমতা থাকে, তাদের বিরুদ্ধে মানবাধিকারের অভিযোগগুলো ওঠে। কিন্তু একটি শাসক গোষ্ঠী বা শাসক দল তারাই শুধু একটা দেশের মানবাধিকারের জন্য দায়ী, তা তো না, অনেক রকমের কারণ আছে, অনেক রকমের ঘটনা ঘটে যেগুলোর কারণে আমরা বলতে পারি যে মানবাধিকার রক্ষিত হয় নাই। এটা হচ্ছে ধরো একটা রাজনৈতিক দিক, যার কারণে রাজনীতি সংশ্লিষ্ট বিষয়গুলোর ক্ষেত্রে মানবাধিকার প্রশ্নটা বড় করে দেখা দেয়। যদি সে সরকার বিরোধী কোনো ব্যক্তি হন বা সরকার বিরোধী রাজনৈতিক কর্মী হন, তার ছোটখাটো কোনো ঘটনা হলেও এটা অনেক বড় হয়ে দেখা দেয়। আবার এই অভিযোগগুলো নিয়ে কিন্তু আন্তর্জাতিক যেসব মানবাধিকার সংস্থা আছে তারাও কিন্তু এটা নিয়ে সোচ্চার হয়। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন, হিউম্যান রাইটস ওয়াচ বলেন, এরকম বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর যেসব প্রতিবেদন আমরা দেখি এবং যেগুলো নিয়ে আবার আমরা আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক করি, এবং সবসময় যারা ক্ষমতাসীন থাকেন তারা এগুলোকে অস্বীকার করেন। এখন যেই সংগঠনগুলো এরকম মানবাধিকার চিত্র ফুটিয়ে তুলছে তাদের ভিত্তিটা কি? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত যে ঘটনাগুলো সেগুলো সংকলন করেই তারা একটা মানবাধিকার চিত্র দেখানোর চেষ্টা করেন, এবং ইউএস স্টেট ডিপার্টমেন্টও সেগুলোই করে, হিউম্যান রাইটস ওয়াচও করে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল করে, এবং বাংলাদেশ ভিত্তিক যেসব মানবাধিকার সংগঠন আছে বেসরকারি পর্যায়ে, তারাও কিন্তু মূলত সংবাদ মাধ্যমের উপরে নির্ভরশীল। কিন্তু আমরা যদি কোন একটি প্রতিষ্ঠানকে এরকম পেতাম যারা সরকারি বেসরকারি গণমাধ্যম এই বিষয়গুলোর বাইরে গিয়ে এদের উপরে নির্ভর না করে নিজেদের মতো করে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতি অরাজনীতি সব ধরনের ঘটনার ক্ষেত্রে যদি মানবাধিকার চিত্রটা কেউ তুলে আনতে পারত, সেটা হয়তো সঠিক হতো। তবে আমি বলবো নিশ্চয়ই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে, আরো অনেক কাজ করার আছে। এখানে সরকার, আইন রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজ, রাজনৈতিক দল, সবারই সচেতন হওয়ার ব্যাপার আছে। কিন্তু মোটা দাগে আমি যদি সারা বিশ্বের চিত্র দেখি, বাংলাদেশের চেয়ে অনেক খারাপ অবস্থা অনেক দেশের আছে, এবং সেই অবস্থাগুলো কিন্তু মূলত সরকার বা শাসক শ্রেণীর কারণে বেশি হয়ে থাকে। সে তুলনায় তো বাংলাদেশে ধরেন গত 5-10 বছরে যদি আমি দেখি, মানে কোনো একটি নির্দিষ্ট ঘটনা বা অনেকগুলো মানুষের উপরে একসাথে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, ওরকম ঘটনা কিন্তু খুব বেশি ঘটে না। কখনো কখনো সেগুলো আলোচনায় আসে শুধুমাত্র রাজনৈতিক কারণে। সেদিক থেকে আমি বলবো যে আমাদের গণমাধ্যম বাংলাদেশে অনেক বেশি সক্রিয়, বাংলাদেশের গণতন্ত্র যে মানের তার চেয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম অনেক বেশি উন্নত মানের এবং অনেক বেশি দায়িত্বশীল বলে আমি মনে করি। অনেক অভিযোগ আছে সরকার কতটা নিয়ন্ত্রণ করে ইত্যাদি ইত্যাদি। তারপরও যেই হারে আমাদের গণমাধ্যমের বিকাশ ঘটেছে, সেটি সংবাদপত্র, অনলাইন সংবাদ মাধ্যম, রেডিও, টেলিভিশন সব ধরনের, ফলে এটা নিয়ন্ত্রণের খুব একটা সুযোগ নাই। তার মানে চিত্রটা কিন্তু কোনো না কোনো ভাবে উঠে আসছে গণমাধ্যমের মাধ্যমে, ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে। সেটার অবশ্য অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন আছে, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আছে, কিন্তু এখানে লুকিয়ে রাখার কোনো সুযোগ নাই। সেই বাস্তবতা আমি বলবো যে পরিস্থিতিটা প্রতিনিয়ত উন্নত হচ্ছে মূলত গণমাধ্যমের এই নজরদারির কারণে। বিভিন্ন বেসরকারি সংগঠন এবং যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তাদের তৎপরতার কারণে, আর বাইরের দেশের চাপ সমালোচনা সেগুলো তো আছেই, সব মিলে পরিস্থিতি কিন্তু আমি বলবো যে মানে ভালো না হলেও বাট গ্রহণযোগ্য বলা যায়।
জি, আমরা অ্যাডভোকেট দিলরুবা শারমিন আপনার কাছে যেতে চাই। প্রথমে আমরা একটু সামগ্রিক বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আপনার কাছ থেকে জেনে নেব, তারপর আমরা আসলে আমাদের বিষয়ভিত্তিকভাবে আমাদের যেহেতু বিষয়ের মধ্যে রয়েছে গুম বিষয়টি, সেটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব।
জি দেখুন, আমি ধন্যবাদ জানাই প্রথমেই যে আপনি আমাকে বলার সুযোগ দিয়েছেন, কিন্তু আমার প্রথমেই মনে পড়ছে একটি বইয়ের কথা। সেই বইটি হচ্ছে প্রফেসর আলী রিয়াজের লেখা ভয়ের সংস্কৃতি, যেখানে বাংলাদেশের আতঙ্ক সন্ত্রাসের রাজনৈতিক অর্থনীতি নিয়ে উনি বলেছিলেন, এবং যেখানে মোটামুটি বেশ ক বছর আগে এই বইটি পুনর্মুদ্রণ হয় 2014 আবার, ওখানে যেসব কথাগুলো উনি তুলে ধরেছিলেন আজ 2017 সালে এসে পরিস্থিতির খুব বেশি সংখ্যা বেড়েছে, মানবাধিকারের রিপোর্টিং এর সংখ্যা লঙ্ঘন তত বেশি হবে, রিপোর্টও তত বেশি হবে, সুতরাং সেই সংখ্যাটি বেড়েছে। কিন্তু বেসিক্যালি বেসিক জায়গা থেকে পতন হয়েছে বলে আমার মনে হয় না। আমি এই ক্ষেত্রে কাজ করছি বেশ কিছুদিন হয়ে গেল, 27 বছর কাজ করছি। তো আগে এই মানবাধিকার রক্ষার জন্য বিদেশি প্রচুর সাহায্য সহযোগিতা আসত এবং অনেক বেসরকারি সাহায্য সংস্থা গড়ে উঠত, আমরা সেগুলোর সাথেও কাজ করতাম। মানবাধিকার বিষয়টা আসলে আমরা যদি আন্তর্জাতিক দলিলের দিকে তাকাই, সেখানে 1948 সালে যেটি পাশ হয়েছিল 10 ডিসেম্বর, এবং সেখানে যে 30টি ধারা দেয়া আছে, সেই বিচার করতে গেলে আসলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি খুবই বরাবরই খুবই নাজুক অবস্থায়, খুবই নাজুক অবস্থায়। এখানে যে রাজনৈতিক দলই আসুক না কেন, সবসময় রাজনৈতিক বিষয়টা আর মানবাধিকার বিষয়টা গুলিয়ে ফেলে। মানবাধিকার বিষয়টা কিন্তু রাজনৈতিক বিষয় না, এটা হচ্ছে সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক এবং সার্বিক একটা বিষয়। এবং এখানে কিছুতেই আমি বলতে পারবো না যে বঙ্গবন্ধুর সময় খারাপ ছিল বা জিয়াউর রহমানের সময় ভালো ছিল অথবা শেখ হাসিনার সময় ভালো, খালেদা জিয়ার সময় খারাপ, এইরকম কি বলার কোনো সুযোগ নাই। কারণ ওভারঅল সিচুয়েশন, সামগ্রিক পরিস্থিতি বলছে বাংলাদেশের মানবাধিকারের দলিলে আমরা স্বাক্ষরকারী একটি দেশ, এবং এমন নয় যে আমরা এগুলো অস্বীকার করেছি, কোনো ধারাকে আমরা বাদ দিয়ে গিয়েছি। তো আমরা মানবাধিকারের আন্তর্জাতিক সনদে স্বাক্ষরকারী দেশ হিসাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কখনোই আপ টু দা মার্কে এসে পৌঁছায়নি। কারণ এটি এমন বিষয় নয় যে, যদিও আমার সাংবাদিক ভাই বললেন উনি একজন ভালো সাংবাদিক, আমি চিনি জানি সব ঠিক আছে, কিন্তু বিষয়টা এরকম না যে কোন সংবাদ মাধ্যমের গলা টিপে ধরছে, কথা বলতে দিচ্ছে না, বিষয়টা কিন্তু ওইরকম না। ওই একটা পয়েন্ট কিন্তু মানবাধিকার না, মানবাধিকার মিন্স এ লট। আপনি স্বাধীনভাবে কথা বলতে পারছেন কিনা, চলাফেরা করতে পারছেন কিনা, আপনি কাজ করতে পারছেন কিনা, আপনি চাকরি পাচ্ছেন কিনা, আপনি ইচ্ছে মতো বিয়ে করতে পারছেন কিনা, আপনি নিজ নিজ ধর্ম পালন করতে পারছেন কিনা, এইভাবে সামগ্রিক বিষয় মিলিয়ে কিন্তু মানবাধিকার, সেইটা যদি বিচার করেন, বিবেচনা করেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কোনোদিন আপ টু দ্য লেভেল অথবা আপ টু দ্য মার্ক ছিল না।
জি, আমরা যেতে চাই আসলে আমাদের বিষয় ভিত্তিক ভাবে আলোচনায়, গুমের বিষয়টি। এবং আপনারা নিশ্চয়ই জানেন, তারপর শ্রোতা আপনাদের আবার একবার মনে করিয়ে দেওয়া, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে 2013 সাল থেকে শত শত মানুষকে অবৈধভাবে আটক করে গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছে। এবং ওই প্রতিবেদনে বলা হয়েছে 2016 সালে 90 জনকে গুম করা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে গুম, এই বিষয়টিকে কিভাবে দেখছেন নাজমুল আশরাফ?
ম্যাডাম যেটি বলছিলেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত যে মানবাধিকারটা তো আসলে অনেক বিস্তৃত একটা বিষয়। আমরা হয়তো রাজনীতি, আপনার সাংবাদিকতা বা অন্যান্য কিছু বিষয়ের মধ্যে এগুলো হয়তো বেশি দেখি, এগুলোর ইয়েটা প্রতিফলনটা একটু বেশি ঘটে। এটা ঠিক বলেছেন উনি যে সামগ্রিকভাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সন্তোষজনক ভালো সেটাও কিন্তু আমি বলিনি। আমি বললাম যে বৈশ্বিক বাস্তবতা বা আমাদের আঞ্চলিক বাস্তবতায় যদি চিন্তা করি, বা আমরা যদি বাংলাদেশের ইতিহাসকে গত 2-3-4 দশকে ভাগ করি, তাতে করে আমি বলছি যে পরিস্থিতি ভয়াবহ খারাপ, যেরকমটা আমরা বিদেশি সংস্থাগুলোর রিপোর্ট দেখে মানে ধারণা করি, বা বাইরে থেকে যদি এমনকি ধরেন তাহিদুল ইসলাম, আপনি বাংলাদেশের মানুষ, এখন আপনার আমেরিকায় আছেন, আপনি যখন বাংলাদেশের এই ধরনের কোন একটা প্রতিবেদন দেখেন তখন কিন্তু আপনি আতঙ্কিত হন, তাহলে অবস্থাটা কি এরকম হয়েছে? আমরা তো এখানে থাকি দিন রাত 24 ঘন্টা বছর জুড়ে, আমরা দেখছি পরিস্থিতি ওরকম না। ওই প্রতিষ্ঠানগুলোর যেই প্রতিবেদন এবং এক ধরনের সেন্সেশনালাইজ করার একটা চেষ্টা, এবং তাদের যেহেতু ওটাই মূল কাজ, সেই জায়গায় তাদের সফলতা দেখাতে হয়, সেই বিষয়গুলো থাকে, অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন থাকে, কিভাবে তারা তথ্য সংগ্রহ করে সেগুলো ব্যাপার থাকে, এবং রাজনীতিটা কিভাবে থাকে। আপনি জানেন যে বাংলাদেশের একটি মানবাধিকার সংগঠনের প্রতিবেদন নিয়ে সরকারি দিক থেকে অনেক কঠিন ব্যবস্থা নেওয়া হয়েছিল, এবং ওই সংগঠনের যিনি প্রধান ব্যক্তি তাকে আটক করা হয়েছিল, তার বিরুদ্ধে অনেক রকমের রাজনৈতিক অভিযোগ আনা হয়েছিল। এখন রাজনীতিতে যেটা হয় খুবই অগ্রহণযোগ্য, যে সবকিছুর মধ্যে একটা রাজনীতি নিয়ে আসা হয়। আপনি একটা সত্য ঘটনা তুলে ধরলেন, বলা হলো যে এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বা অমুক দলের পক্ষ থেকে এটা করা, এরকম বলা যেতে পারে বা বলা হয়ে থাকে, কিন্তু সেটি কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে কি যে আপনি যেটা বলছেন এটা অথেন্টিক কিনা, সত্য কিনা, নাকি এর মধ্যে বাড়তি কিছু আছে, রংচং লাগানো আছে কিনা, বা সত্য ঘটনাটাই আপনি কিভাবে তুলে ধরছেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু রাজনীতি আছে, অস্বীকার করার কোনো কারণ নাই। আপনি বলছেন গুম, এটা হচ্ছে একেবারেই পুরোপুরি একটা রাজনৈতিক বিষয়। আপনি হিউম্যান রাইটস ওয়াচের কথা বলছিলেন, আরো অনেক সংগঠনের কাছ থেকে এরকম তথ্য পাই। আপনি যে একটু আগে হিউম্যান রাইটস ওয়াচের একটা প্রতিবেদনের অংশবিশেষ পড়ছিলেন, মানে শত শত মানুষকে গুম করা হয়েছে, খুবই অস্পষ্ট, খুবই ভেগ, এবং খুবই মানে বিশ্বাস করাটা খুব জটিল। শত শত বলতে আপনি কি বোঝাচ্ছেন? নির্দিষ্টভাবে 10, 5, 20, 100, 1000 উমুক ব্যক্তি, উমুক তালিকা, এইভাবে যদি বলা যায় তাহলে কিন্তু এটা সঠিক হয়। এর আগে আপনার মনে আছে যে এই যে সংগঠনটির কথা বললাম, মানবাধিকার সংগঠন, তাদের যে প্রতিবেদন নিয়ে সরকার চ্যালেঞ্জ করেছিল এবং সেটা প্রমাণ করতে পারেনি, সেখানে কিন্তু এরকম অস্পষ্ট, ভেগ, অসংখ্য এরকম কথাবার্তা ছিল। তো সেগুলো তো নির্দিষ্টভাবে প্রমাণ করতে হবে। আপনার মনে আছে যে আপনার হেফাজতে ইসলামের যেই আন্দোলনটি ঢাকাতে হয়েছিল শাপলা চত্বরে, তারপর যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরকে বাধ্য করেছিল সেখান থেকে চলে যেতে, ওই সময় কিন্তু বিভিন্ন গণমাধ্যমে, বাংলাদেশেরই এবং অন্যান্য মাধ্যম, আপনার এই ধরনের মানবাধিকার সংগঠন তো বটেই, তারা কিন্তু অসংখ্য অসংখ্য মানুষকে গায়েব করে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়েছে, লাশ লুকিয়ে ফেলা হয়েছে, এরকম বলেছে, কিন্তু হিসাব করতে গিয়ে সেগুলো পাওয়া যায় নাই। এমনকি নামের তালিকা পর্যন্ত কেউ দিতে পারেনি, যারা যে সংখ্যা উল্লেখ করেছে তালিকাটা দিতে পারেনি। কারণ কি? এটার পেছনে একটা রাজনীতি ছিল। আমি বলছি যে গুমের ক্ষেত্রে রাজনীতিটা একটা বড় ফ্যাক্টর, বাড়িয়ে বলা, অনেক গুণ বেশি বলা এবং এটাকে সেন্সেশনালাইজ করা। কিন্তু অবশ্যই গুমের ঘটনা ঘটছে এবং সেটা প্রতিনিয়ত বাড়ছে এবং সেটা উদ্বেগজনক ভাবে বাড়ছে। এই ধরনের ঘটনা যদি আপনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করেন, এই আপনার স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু তার মাত্রা কি, সংখ্যা কি, কোন পর্যায়ের লোকজনের ক্ষেত্রে ঘটেছে, এইটা হচ্ছে বিবেচ্য বিষয়। ধরেন 20 বছর আগে যদি 5 জন হয়ে থাকে, তারপরে হয়েছে 7 জন, এখন 10 জন 20 জন, এইভাবে বাড়ছে। এবং আমরা যদি গত 10 বছর ধরি, বা এখন যে দলটি ক্ষমতায় আছে, এই সরকারের আমলে যেহেতু এই অভিযোগগুলো বেশি করে আসছে, আগে সরকারের আমলে ছিল হয়তো সেটা সংখ্যা কম, সেগুলোর সবগুলো কি গুমের ঘটনা? আমরা বিশিষ্ট কিছু ব্যক্তির কথা জানি যারা বিরোধী দলের এবং কোনো না কোনো ভাবে সরকার বিরোধী অবস্থানে আছেন, এরকম কিছু মানুষের খবর আমরা জানি যেগুলো গণমাধ্যমে এসেছে একেবারে নামধাম সহ, এবং তাদের সম্পর্কে গণমাধ্যম কিন্তু টানা লেগে আছে, রিপোর্ট করেছে অনেকদিন ধরে, এখনো হয়তো কোনো ডেভেলপমেন্ট হলে রিপোর্ট করবে, সেই ব্যক্তিগুলোর নির্দিষ্ট করে বলা যায়। কিন্তু যখন অসংখ্য শত শত হাজার হাজার বলা হয়, তখন যেগুলো জেনুইন, যেগুলো সঠিক সত্য, সেগুলো নিয়ে একটু প্রশ্ন দেখা দেয়। কিন্তু এই গুমের ঘটনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট বাহিনীকে দায়ী করা হয়, তাদের পক্ষ থেকে সবসময় এটা অস্বীকার করা হয়। কিন্তু যারা অভিযোগগুলো আনছেন, আমরা জানি যে বিরোধী দল বিএনপির অনেক নেতা কর্মীকে গুম করার অভিযোগ সবসময় বিএনপি করে থাকে, এবং তার অনেকগুলো খবর কিন্তু গণমাধ্যমে এসেছে, তার মানে ঘটনাগুলো সত্য। কিন্তু বিএনপি যে সংখ্যক বলছে সেটা হয়তো মানে পার্থক্য হতে পারে, যেটা গণমাধ্যমের প্রতিবেদন আসে। এগুলো সম্পর্কে আমাদের কর্তৃপক্ষ সরকার কখনোই খুব একটা সদুত্তর দিতে পারেনি। বড় বড় যে ঘটনাগুলো একেবারে নেতা পর্যায়ের আলোচিত ব্যক্তিদের ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে আমরা সরকারের একটা বক্তব্য শুনেছি। আবার আরেকটা ঘটনা কিন্তু ঘটে, যেহেতু জঙ্গিবাদ, জঙ্গি তৎপরতা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় আছে, এবং বাংলাদেশ থেকে জঙ্গি রিক্রুটেড হয়, বিভিন্ন দেশ থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় বা এখানে থেকে তৈরি হয়, এখানেও জঙ্গি তৎপরতা হয়, ফলে অনেকে কিন্তু বাড়ি ঘর ছেড়ে, পরিবার স্বজন ছেড়ে গোপনে কিন্তু এসব সংগঠনের সাথে যুক্ত হয়। যখন কাউকে পাওয়া যাচ্ছে না, মিসিং বলি আমরা, তখনই কিন্তু তাকে গুম করে ফেলা হয়েছে, এরকম বলা হচ্ছে। ফলে সত্যিকার অর্থে কোন নির্দিষ্ট বাহিনী, কোন প্রতিষ্ঠান, কোন ব্যক্তি বা কোন অপরাধী চক্র কাউকে নিয়ে একেবারে গায়েব করে ফেলেছে, গুম করে ফেলেছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বছর পর বছর, এরকম ঘটনার সাথে সাথে কিন্তু এই ঘটনাগুলো যুক্ত হচ্ছে। আবার কিছু তো এক্সাজারেশন আছেই। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, যে আপনার যখন আপনি কোনো একটা ঘটনায় আক্রান্ত হবেন, তখন কিন্তু চতুর্দিকে আপনি আতঙ্কটাই দেখবেন। আপনার পরিবার একটা দুর্ঘটনা ঘটলে, এরকম ঘটনা আশপাশে আপনি কাছাকাছি গেলেও সেটা দেখলে ভয় পাবেন।
জি, আমরা 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 নাজমুল আশরাফ, নাজমুল আশরাফ আপনার কাছে আবারও আসবো। এবার যেতে চাই অ্যাডভোকেট দিলরুবা শারমিন আপনার কাছে। তার আগে আপনাদের দুজনের অনুমতি নিয়ে একজন শ্রোতা রয়েছেন, তার কাছ থেকে জেনে নিই তার কোনো প্রশ্ন বা মন্তব্য রয়েছে কিনা। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্ন বা মন্তব্য করুন।
থেকে বলছি, আমার মন্তব্য হলো যে বাংলাদেশের যে আইন আছে, আইনটা শুধু খাতা কলমে আছে কিন্তু বাস্তবতা প্রয়োগ না। আমি মনে করি যদি প্রয়োগটা একটু করানো হয়, তাহলে মনে করি যে গুম খুনের যে ঘটনা ঘটে আমাদের দেশে, এটা কিছুটা হলেও কমবে আমি মনে করি আর কি।
ফাইজুমি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন তো না? জি, আপনি আপনি কি মনে করেন বাংলাদেশের বাস্তবতায় গুমের বিষয়টি কতটা বেশি সত্য, এবং আপনি কি মনে করেন আসলে এটি বাংলাদেশের মানবাধিকারের জন্য একটি বড় সমস্যা?
জি, আমি মনে করি মানে রাজনৈতিক দিক বিবেচনা করলে প্রায় 99% আমি বিশ্বাস করি। তবে গ্রামাঞ্চলে যেগুলা শুনি এগুলা বিশ্বাস করার মতো হয় না। তবে গ্রামাঞ্চলে এরকম ঘটনা খুবই কমই ঘটে, তবে যারা রাজনৈতিক সাথে জড়িত তাদের ক্ষেত্রে এই ঘটনাটা বেশি ঘটে আর কি, আমি বিশ্বাস করি তাই।
জি, আপনি আমাদের সঙ্গেই থাকুন, নিশ্চয়ই আমরা অতিথিদের কাছ থেকে আপনার প্রশ্নের মন্তব্য জানার চেষ্টা করব। অ্যাডভোকেট দিলরুমা শারমিন, আমাদের শ্রোতা বলছিলেন যে আইন রয়েছে, আইনের বাস্তবায়ন রয়েছে কিনা, এবং আপনার কাছে যাওয়ার আগে নাজমুল আশরাফ, আপনি আপনি বলছিলেন যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা যতটা জানি এখন পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিষয়টি নিয়ে বিএনপির কাছ থেকে তালিকা চেয়েছিল, এবং সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে 2013 সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত 435 জন ব্যক্তি গুম হয়েছে, তাদের মধ্যে 252 জনের এখন পর্যন্ত হদিস পাওয়া যায়নি, এছাড়া 39 জনের লাশ উদ্ধার করা হয়েছে, 34 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং 27 জন বিভিন্ন সময়ে মুক্তি পেয়েছেন। এই একটি পরিসংখ্যান বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে, সে বিষয়ে সরকার কি কোনো উত্তর দিয়েছে কিনা সেটা আপনার কাছ থেকে জানবো। তার আগে অ্যাডভোকেট দিলরুবা শারমিন, আপনি যদি বলেন।
আমি আমি আসলে একটু আবার ফিরে যেতে চাইছি যে এই যে অপহরণ, গুম বা গুপ্ত হত্যা অথবা ক্রস ফায়ার, এটা আসলে এভাবে বলা যাবে না যে বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা আসার পর বা আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা আসার পর হয়েছে। এটা কিন্তু স্বাধীনতা পরবর্তী যদি আপনি একটু দেখেন চালচিত্র, তাহলে আপনি মনে করতে পারবেন হয়তো তখন গণমাধ্যমের সংখ্যা কম ছিল বা আমাদের বলার সুযোগ কম ছিল, হয়তো আমরা বলতে পারিনি। তবে এটির হার আসলে বেড়েছে 2014 সাল থেকে খুব বেশি। এবং 2014 সালে আমরা যদি দেখি, নাজবুল ভাই দুটি সংস্থার নাম উল্লেখ না করে কিছু কথা বলে গিয়েছেন, আমি সংশোধনটির নাম উল্লেখ করতে চাই। একটি হচ্ছে অধিকার আদিলুর রহমান খান শুভ্র, আর একটি হচ্ছে আইন ও সালিস কেন্দ্র, যারা মূলত এই কাজগুলো ডাটাবেস গুলো একদম রুট লেভেলে গিয়ে তৈরি করতে থাকে। পত্র পত্রিকায় নানাভাবে নানা রিপোর্টার নানা বাড়িয়ে বা কমিয়ে লিখতে পারে, সেটি কোনো ব্যাপার না, ভুল দুচারটা থাকতেই পারে। কিন্তু যারা একদম গ্রাসরুট লেভেলে কাজ করে সেক্ষেত্রে আইন ও সালিস কেন্দ্র এবং অধিকারের নাম আমার বলতেই হচ্ছে, যেহেতু আমি দীর্ঘদিন বাংলাদেশের এনজিওর সাথে জড়িত এবং আমি এদের নিয়ে কাজ করছি। এই অপহরণ, গুম, গুপ্ত হত্যা, ক্রস ফায়ার, এই বিষয়গুলো দেখুন, এই যে পরিসংখ্যান যেটা দিয়েছে রুহুল কবির রিজভী, সেটা যেমন বাড়িয়ে দিয়েছে সেটা আমি মনে করি না। আবার এটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের অত্যন্ত দূরদর্শী প্রশ্ন যে আপনি তালিকা দিন। আসলে নিজেরও জানা, সরকার পরিচালনা করতে গেলে নিজের জানার দরকার আছে। সেক্ষেত্রে দুদিকে ঠিক আছে, এবং যে ফিগারটা রুহুল কবির রিজভী বলেছেন তার সাথে আমি খুব দ্বিমত পোষণ করতে পারছি না, কারণ আইন ও সালিস কেন্দ্র এবং অধিকার বা যেসব সংস্থাগুলো মোটামুটি এসবের কাছে আছে তাদের সাথে আমি আপনার এই আলোচনার প্রসঙ্গে ডাটা কালেকশন করতে সংগ্রহ করতে গিয়ে দেখলাম যে মিলেই গিয়েছে মোটামুটি। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে, হ্যালো,
জি আমরা শুনছি।
আচ্ছা, এখন যেটা হয়েছে সেটা হলো এই যে কিছু ঘটনা ঘটছে আপনার পলিটিক্যালি, আমি এ ব্যাপারে মত, এবং কিছু ঘটনা ঘটছে পলিটিক্যাল ব্যাপারটাকে, মানে ব্যক্তিগত ব্যাপারটাকে রাজনৈতিক ব্যাপারে রূপান্তরিত করার জন্য এটাকে একটা শেপে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাটা এমন ঘটছে, দিলরুবা শারমিনকে যদি ভয় দেখাই বা তাকে যদি ইলোপ করে ফেলি, গায়েব করে ফেলি, গুম করে ফেলি, সে যদি রিজাটিয়ার হয়, তাহলে দিলরুবা শারমিন একজন ক্ষমতাহীন মানুষ, কিন্তু একজন তার আশেপাশে যেসব ক্ষমতাশীল মানুষরা আছে তারা অন্তত ভয় পাবে বিষয়টা। এই যে ভয়ের সংস্কৃতি মানুষের মাঝে ইনজেক্ট করে দেয়া, প্রবেশ করিয়ে দেয়া, এটি একটি কারণ আমার মনে হয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমি একটু মানে শ্রদ্ধা সহই আমি একটু বিপরীত মত প্রকাশ করতে চাই যে না, বরং অনেক ঘটনা আমরা আসলে জানি না, অথবা পুরো পরিবারকে বাঁচানোর জন্যও অনেক সময় অনেকে গুম হওয়ার পরও ব্যাপারটি চেপে যাচ্ছে, যে গেছে তো সে গেছে, সুতরাং অন্যদের নিরাপত্তার সাথে ব্যাপারটি চেপে যায়। আর এই সংস্কৃতি যে আওয়ামী লীগ সরকারের আমল থেকে হয়েছে বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ বা বিএনপি এখানে বিষয় না, এখানে বিষয় হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যে একটা দূষণ তৈরি হয়েছে। আমি যদি আরো একটু বলি যে আমাদের কষ্টার্জিত মহান মুক্তিযুদ্ধ এবং খুব দ্রুত 75-এর পট পরিবর্তন এবং তার পরবর্তীতে দ্রুত একের পর এক শাসক পরিবর্তন, কখনো নিজের ইচ্ছে আসা, কখনো জনগণের ভোটে আসা, কিন্তু এই যে মানে একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ভূমিকা, মানে একজন একটা মুখ আমরা খুব বেশি দিন দেখতে চাই না, সুতরাং দেখতে না চাইলে কি করতে হবে, তাকে সরিয়ে ফেলো। যদি সরিয়ে ফেলতে হয় তাহলে কি কৌশল হবে, তাহলে মানে তাকে মানে একেবারে নিশ্চিহ্ন করে দাও। এই যে সংস্কৃতি সবসময় মানুষ নেতিবাচক একটি সংস্কৃতি, পাশাপাশি হচ্ছে যে ধরুন কথার কথা আমি বিএনপি করি অথবা আমি আওয়ামী লীগ করি, তো আমার যিনি বন্ধু বা কাছের জন তিনি জানেন যে আমাকে যে কোনো ভাবে যদি এখান থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে তার পদটি নিশ্চিত করা যায়। দেখা যায় যে যেকোনো উপায় হোক, আমি বিএনপি বা আমি আওয়ামী লীগ সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওই পদটি, ওই মেম্বার পদটি আমার চাই, ওই চেয়ারম্যান পদটি আমার চাই। সুতরাং একটাই উপায়, দিলরুবা শারমিনকে সরিয়ে দাও। তো এই যে ঘুম, এই যে কি বলে গায়েব করে ফেলা, এই যে হচ্ছে আপনার গুপ্ত হত্যাটা আসলে আমরা ছেলেবেলা থেকে দেখেছি যে সাধারণত যারা আন্ডারগ্রাউন্ড পার্টি করতেন তারা করতেন, এটা আমাদের একটা ছিল সমাজের প্রতি মানে ধরনের কি বলবে বলবো তীব্র একটা ক্ষোভ থেকে। তো এক্ষেত্রে আমার ওই মনে পড়ছে। আর ক্রস ফায়ার ইস্যুটা আসলে ক্রস ফায়ারও ঠিক এত ভাবে নাম আমরা জানতাম না হয়তো, কিন্তু ক্রস ফায়ার আসলে ছিল, ছিল এবং এটা বেড়েছিল, এটা প্রকট আকার ধারণ করেছিল যখন কিনা বাবর সাহেব ক্ষমতায় এলেন এবং উনি এলাইট ফোর্স গঠন করলেন। এবং উনি ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন সেটা আইন বলবে, এটা আমার বিচার্য বিষয় না, কিন্তু তখন থেকে এই এলাইট ফোর্স এর সাথে এই একদম যাদেরকে চিহ্নিত করা হচ্ছিল যে তারা সন্ত্রাসী বা তারা এই সেই, তাদেরকে ক্রস ফায়ারে ফেলে দেয়া। তো ব্যাপারটা এরকম হয়েছিল, আমি একটু শেষ করতে চাইছি, ব্যাপারটা এইরকম হয়েছিল যে ওই যে হয় না ঠক বাজতে গাউজা হয়ে যায়, তো ক্রস ফায়ারের বিষয়টা এরকম হয়ে গেল যেটা আমরা সর্বশেষ নজির দেখেছি এই সম্প্রতি কয়েকটি ক্রস ফায়ার, এবং পরবর্তীতে আইনে টিকতে পারিনি। আমি আদালত যেহেতু কাজ করি, ক্রস ফায়ার করতে গেলে যেসব বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আসলে ই হয়নি। তো এখন ক্রস ফায়ার গুণ এগুলো আমাদের ছিল এবং আছে এবং হচ্ছে, এবং এটা বন্ধ না করলে আসলে আমাদের এই ভয়ের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না, আমরা মানবাধিকার
জি। আমাদের সঙ্গে আসলে অনেক শ্রোতা রয়েছে, তাদের প্রশ্নগুলো আমরা নিব, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে
আমি একটু বিরক্ত করি। এর আগে যিনি আইন নিয়ে প্রশ্ন করেছিলেন তার উদ্দেশ্যে আমি এটুকু অন্তত বলতে চাই যে বাংলাদেশে এখনো ওইভাবে ঘুম, ক্রস ফায়ার বা এই নিয়ে কোন আইন, গুপ্ত হত্যা অপহরণ নিয়ে আছে, অপহরণ নিয়ে পিনাল কোডেও আছে, নারী শিশু নির্যাতন দমন আইনেও আছে, কিন্তু নাজমুল ভাইয়া যেটা বললেন রাজনৈতিক বিষয়টা, তো রাজনৈতিক বিষয়ের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে খুব বেশি ফায়দা আইন আদালত পায় কেউ পেয়েছে বলে আমি দেখিনি।
জি, আমরা এইসব বিষয় নিয়ে একটু আসব, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি এবং আমাদের সঙ্গে যেসব শ্রোতা রয়েছেন তাদের প্রশ্ন নিয়েই আপনাদের কাছে আবার ফিরব।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
শ্রোতা, আপনি যদি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন বা মন্তব্যটি করেন। হ্যালো,
আমি মোহাম্মদ ইসমাইল আজি বলছিলাম।
জি বলুন প্লিজ।
হচ্ছে কি আমাদের দেশের মানবাধিকার অবস্থা ততটা খারাপ না, কিন্তু এত ভালো না। আমাদের দেশের মানবাধিকার বিষয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুলিশের বিষয়টা, পুলিশের সদিচ্ছার অভাবের কারণে গুম, হত্যা, এমনকি কেউ ইচ্ছাকৃত ভাবে লুকিয়ে বললেও সেটা পুলিশ ওইভাবে চেষ্টা করে না। হ্যাঁ, বা পুলিশের বেশিরভাগ ঘটনাগুলো সাথে পুলিশের সম্পর্কিত থাকে, পুলিশ টাকার বিনিময়ে এই অপরাধগুলো করে থাকে। হ্যাঁ, যদি আইন শৃঙ্খলা বাহিনী একটু সজাগ হইতো বা নিজেদের অবস্থান থেকে আরেকটু পরিবর্তন হয়ে নিজেরা ভালোভাবে চেষ্টা করতো, তাইলে এই অপরাধগুলো অনেকটাই কমে যেত। হ্যাঁ, আমার একটাই প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে যে যাতে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী এই অপরাধগুলোর সাথে জড়িত না হয়। হ্যাঁ, আর সবচেয়ে উচ্চ পর্যায়ে মহলের উচিত যাতে আইন শৃঙ্খলা বাহিনী এই অপরাধগুলোর সাথে কোনোভাবে জড়িত না হতে পারে।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। জি, আমাদের সঙ্গেই থাকুন। জি, দিলরুবা শারমিন,
আপনার সাথে একেবারে একমত, কারণ এই যে বাহিনী পুলিশ, পুলিশ বাহিনী হচ্ছে জনগণের সেবক, এবং পুলিশ ডিবি, ডিটেকটিভ ব্যাংক যেটা, এরা কিন্তু জনগণের সেবক। অথচ বাংলাদেশে যে পুলিশি আতঙ্ক, এটা দূর করা অত্যন্ত জরুরি। এবং সাদা পোশাকে আমরা একটা মামলা করেছিলাম, মহামান্য আপিল বিভাগেও এই আদেশটি আছে যে 54-167 এর অ্যামেন্ডমেন্ট, যে 54 ধারায় কাউকে গ্রেপ্তার করা যাবে না এবং রিমান্ডে নিয়ে গিয়ে কাউকে অত্যাচার করে জিজ্ঞাসাবাদ করা যাবে না। কিন্তু আসলে আমি ওনার সাথে একেবারেই একমত যে বিশেষ করে গ্রামাঞ্চলে, বিশেষ করে ঢাকা শহর তো আছে, এর বাইরে গ্রামাঞ্চলে যেহেতু আমাকে 64 জেলাতে 82 বারে কাজ করতে যেতে হয় বলতে আইনজীবী সমিতি, এবং আমি বেসরকারি জেল ভিজিটর হিসেবে আমার জেলখানাতে যেতে হয়, মানে পুলিশের অত্যাচারের আতঙ্কের কারণে অনেকে জেলখানা থেকে বেরই হতে চায় না। তারা পরিষ্কার বলে দেয় যে আমার জামিন দরকার নেই, কারণ বের হলেই তো হয় চকচার দিয়ে দেবে না চাঁদাবাজি করবে, না হলে আবার একটা দুর্ধর্ষ মামলা দিয়ে যেতে হবে। তো এটা হয় কেন জানেন? এটা হয় যখন আমরা বাহিনীগুলাকে, আমাদের যেমন নিরাপত্তা শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী বা আমাদের যে নৌ বিমান সেনা এবং আমাদের গণবাহিনী, অর্থাৎ গণবাহিনী ঠিক বলবো না, আমার জনগণের সেবক পুলিশ বাহিনী, এদেরকে যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে না দেই এবং এদেরকে যদি আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেই, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। কারণ তখন তারা জেনে যায় যে রাজনৈতিক নেতাদের কোথায় কোথায় দুর্বলতা আছে, তখন তারা সেটাকে আবার তাদের নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থে ব্যবহার করে জনগণকে জিম্মি করে এই কাজগুলো করে। আসলে
জি, আমি যেতে চাই নাজমুল আশরাফ আপনার কাছে। এখন পর্যন্ত দফায় দফায় অভিযোগ ওঠে যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় নিয়ে কাউকে কাউকে কোথাও কোথাও থেকে তুলে নেওয়া হয়েছে। সরকার অথবা পুলিশ বাহিনী অথবা আইন শৃঙ্খলা বাহিনী যদি আমরা বলি সামগ্রিক অর্থে, তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে কারা এই পরিচয়ে মানুষ তুলে নিয়ে যাচ্ছে সেটি বের করা কি বাংলাদেশের পক্ষে খুব বেশি অসম্ভব?
মোটেও অসম্ভব না। আইন শৃঙ্খলা বাহিনী যদি সদিচ্ছা দেখায় তাহলে সেটা বের করতে পারে খুব দ্রুততম সময়ের মধ্যে, এবং এরকম অনেক উদাহরণ আমরা দেখেছি। আমি সেখানে আসার আগে বলি যে কোনো একটি সরকার যদি আইন শৃঙ্খলা বাহিনীকে, সেটা র্যাব হোক, পুলিশ হোক, আনসার হোক, যদি রাজনৈতিক উদ্দেশ্যে দলের স্বার্থে ব্যবহার করে, তখন কিন্তু তারা নিজেদের স্বার্থেও এই কাজটা করে। আমরা কিন্তু এর মধ্যে অনেকগুলো ঘটনায় দেখেছি যে র্যাবের মতো এত সুশৃঙ্খল, এত দক্ষ, এত সুনাম অর্জনকারী, আবার বদনামও আছে ক্রসফায়ারের কারণে, তাদের অনেক সদস্যকে কিন্তু বিভিন্ন সময় পুলিশ বা র্যাবই ধরেছে যে তারা ব্যক্তিগত কারণে, কারোর সাথে ব্যক্তিগত শত্রুতার কারণে বা কারোর সাথে আপনার কোন নিজের লাভের কারণে কাউকে না কাউকে হয়তো এরকম হয়রানি করেছে, তুলে ধরে নিয়ে গেছে অথবা হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। হয়তো আরো অনেকেই করে যেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না সেগুলো আমরা জানতে পারি না। একইভাবে আপনার র্যাব বা পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অনেকে এরকম অপহরণ, খুন, হত্যাকাণ্ড এরকম ঘটায়, সেগুলো মাঝে মধ্যে ধরা পড়ে। তো আমি বলছি যে ধরা যা পরে হয়তো বাস্তবে তার চেয়ে বেশি হতে পারে, হওয়াটাই স্বাভাবিক, সেগুলো আমরা জানি না। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে পেশাদারিত্ব, তাদের যে যোগ্যতা দক্ষতা, সেটা নিয়ে আমার প্রশ্ন নাই। কিন্তু একটি দুটি ঘটনায় যখন আপনি এটাকে জেনারেলাইজ করে ফেলেন, সাধারণীকরণ করেন এবং সবার উপরে এই অভিযোগটা দেন পাইকারি হারে, সেটা হয়তো ঠিক হয় না। পুলিশের বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ আমাদের আছে, তাই বলে কি যারা এই বাহিনীতে কাজ করেন তারা সবাই ওরকম? নিশ্চয়ই না, বেশিরভাগই হয়তো ওরকম না, কিন্তু কম ভাগের এই অপতৎপরতা গুলো, অপকর্মগুলো উঠে আসে বলেই মানুষ কিন্তু তাদের সম্পর্কে এই ধারণা পোষণ করে। সেক্ষেত্রে অল্প কিছু সদস্য যাতে এরকম অপকর্ম করতে না পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব ওই বাহিনীর, ওই বাহিনীর প্রধানদের বা তাদের কর্তৃপক্ষের, সেটা হয়তো তারা করতে পারে না, অনেক নিশ্চয় সীমাবদ্ধতা আছে। আচ্ছা, এর আগে দীর্ঘ ম্যাডাম বলছিলেন যে আদিলুর রহমান এবং অধিকার, নাম যেহেতু উনি বলেছেন আমি বলি, ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো সরকারের দিক থেকে আনা হয়েছিল এবং তিনি যে তালিকা দিয়েছিলেন সেগুলো যাচাই করতে গিয়ে সরকার যেগুলো ভুল প্রমাণ পেয়েছে, এবং তার একটি দলের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা এটা সবাই জানে, এবং সেই কারণে কিন্তু তার ব্যাপারে সরকারের এই কঠোরতাটা একটু বেশি ছিল। কিন্তু তিনি যদি সঠিক তথ্য উপাত্তের মাধ্যমে কাজটা করতেন তাহলে কিন্তু বিরোধী হওয়া সত্ত্বেও ওনাকে কিন্তু সঠিক কিছু করতে পারতো না, এই ব্যাপারগুলো কিন্তু আছে। ফলে রাজনীতির বিষয়টা আমরা কোনোভাবেই বাদ দিতে পারি না, আমাদের যে রাজনীতি সংস্কৃতি এটা পাল্টাপাল্টি এরকম চলতেই থাকে। হ্যাঁ, ঘটনা হয়তো আপনার ক্রমান্বয়ে বাড়ছে।
আমি আসলে অধিকার যে সঠিক রিপোর্ট দিয়েছে বা আদিলুর রহমান খান শুভ্র যে সঠিক কাজটি করেছেন আমি কিন্তু এমন কিছু বলি নাই। আমি বলতে চেয়েছি হেফাজত নিয়ে যে রিপোর্টটি করেছিলেন এটা যে একেবারেই মানে সম্পূর্ণই যে একেবারে কি বলবো আমি কিছুটা বায়াসে বা কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য করেছিলেন এ ব্যাপারে আমি নিশ্চিত।
আপনি যখন ধরেন 20% সত্যের সাথে আর 20% মিথ্যার মিশ্রণ ঘটান বা কোন বিকৃতি হয় তখন কিন্তু যেটা আসল ওটা নিয়ে তখন মানুষের সন্দেহ দেখা
যায়।
ওখানে
এবং ঠিক আমি আপনার সাথে নাজমুল ভাই এখানে একমত, এই যে পুলিশ বাহিনী নিয়ে আপনি বললেন যে আমি যদি ধরি যে পুলিশ বাহিনীতে 100 জন সদস্য আছে তার মধ্যে 10 জন যদি দুষ্টু কাজ করে থাকে 90 জনের ঘাড়ে গিয়ে পড়ছে। অথচ আমরা জানি এই বাহিনী যদি 1 সেকেন্ডের জন্য অপতৎপর মানে তৎপরহীন থাকে আমরা বাংলাদেশের মানুষ একদম নিমেষে ভ্যানিশ হয়ে যাবো।
আমরা আমরা অনুষ্ঠান শেষ করব, আমাদের আমাদের আর 1 মিনিট মাত্র সময় রয়েছে।
আমি আগামী একটা ছোট ঘটনা বলবো, সেটা হচ্ছে কবি ফরহাদ মজহার, তিনি যখন হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন তখন বিরোধী দল থেকে শুরু করে মোটামুটি সব পক্ষ থেকে কিন্তু ধরে নেওয়া হয়েছে, বলা হয়েছে, দাবি করা হয়েছে তাকে সরকার গুম করেছে, উনি যেহেতু বিরোধী কণ্ঠ হ্যান্ডসেন ইত্যাদি। পরে পুলিশ এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে গোটা বিষয় যেভাবে উদ্ঘাটন করেছে তাতে তো দেখা গেল এটা ভিন্ন ঘটনা, সেই ঘটনা খুবই ন্যাক্কারজনক। এবং সেই ঘটনাটা যদি উদ্ঘাটন না করতে পারতো পুলিশ তাহলে কিন্তু এই দায় পুলিশকে সরকারকে নিতে হতো যে ফরহাদ মজহারের মতো একজন বিশিষ্ট ব্যক্তি, গবেষক, কবি এবং সরকারের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠ এরকম একটা মানুষকে সরকার গুম করে ফেললো। কিন্তু তার ঘটনাটা দেখেন কত ন্যাক্কারজনক, ব্যক্তিগত একটা অপরাধ
খুবই ঘটনা করার কারণে কিন্তু আমরা বলতে পারলাম যে না।
জি জি, আসলে আমরা আমরা এই কারণেই অনুষ্ঠানে একদম শুরুতেই বলেছিলাম যে সাম্প্রতিক সময়ে একজন সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখোঁজ হয়েছে এবং রাজনৈতিক কারণে এরকম কিছু ঘটনা ঘটে এটা সবসময় জানা যায়, যেটি আসলে আমরা বাংলাদেশের ইতিহাস ঘাটলেই দেখতে পাই। এবং আমি শেষ করব আমাদের বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শকের একটি উক্তি দিয়ে, তিনি বলেছেন নিখোঁজ গুম খুন ব্রিটিশ আমল থেকেই চলছে, তার মানে এই নয় যে এটি এখনও চলবে। নিশ্চয়ই প্রধানমন্ত্রী তার বক্তব্যে সবসময় বলেছেন যে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের এবং সে লক্ষ্যে নিশ্চয়ই সরকার পদক্ষেপ নেবে যথাযথ, এবং বাংলাদেশের মানুষের মানবাধিকার পুরোপুরি নিশ্চিত না হলেও অন্তত পক্ষে গুম বা নিখোঁজ হওয়ার মতো ঘটনা ঘটবে না এমনটা আমরা নিশ্চয়ই প্রত্যাশা করতে পারি। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং শ্রোতা যারা লাইনে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।